মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আহলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় স্টিম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান মেরাজে মুস্তাফার সর্বশেষ এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় স্টিম ভাইরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে মেরাজের হিকমত। হ্যাঁ স্টিম ভাইরা, কেন আল্লাহ পাক তাঁর হাবিবকে মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা দুন্য করেছেন, কেন তাকে আরশের দুলহা বানিয়ে নিয়ে গিয়েছেন, কেন তাকে এমন অসংখ্য নিয়ামত দ্বারা দুন্য করেছেন, আজকে আমরা সে সম্পর্কে শ্রবণ করব ইনশাআল্লাহ আজসাওয়াজাল। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা শুনে নিই। দরুদ শরীফের অগণিত অগণিত ফজিলত রয়েছে। আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করতে থাকো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সুবহানাল্লাহ। ফিরছেন ভাইয়েরা, আসুন আমরাও পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আরশের আজিমে দুলহা বানিয়ে নিয়ে গিয়েছেন। আর সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কানজুল ঈমান থেকে অনুবাদ, পবিত্রতা তাঁরই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে অনেক বরকত রেখেছি, যাতে আমি তাকে আপন মহা নিদর্শনসমূহ দেখাই, নিশ্চয় তিনি শুনেন দেখেন। সুবহানাল্লাহ। হযরত সদরুল আফাজিন মাওলানা সৈয়দ মুফতি মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লাহ তাআলা আলাই খাজানুল ইরফানে এই আয়াত মোবারকার প্রসঙ্গে তিনি বর্ণনা করেন, মেরাজ শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা মুজিজা এবং আল্লাহ পাকের মহান নিয়ামত, আর এর দ্বারা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণতা অর্থাৎ পরিপূর্ণ নৈকট্যতা প্রকাশ পাচ্ছে, যা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে তিনি ছাড়া অন্য কারো পক্ষে সেটা সম্ভব হয়নি। মেরাজ শরীফ জাগ্রত অবস্থায় শরীর এবং রূহ সহকারে হয়েছে, এটাই অধিকাংশ আহলে ইসলামের আকীদা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিদের দলসমূহ এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার মানার পক্ষে খাজানুল ইরফান 525 পৃষ্ঠা। মেরাজ শরীফে আল্লাহ পাক তাঁর হাবিবকে নিয়ে গিয়েছেন, এর অনেকগুলো হিকমত রয়েছে। প্রসিদ্ধ একটা প্রবাদ বাক্য রয়েছে যে ফেইলুল হাকিমি লা ইয়াখলু আনিল হিকমা, তৎ হাকিমের কোনো কাজেই হিকমত থেকে খালি নয়। সুতরাং আল্লাহ পাকের কোনো না কোনো হিকমত সেখানে লুকায়িত রয়েছে, যার কারণে তিনি তাঁর হাবিবকে মেরাজ শরীফে নিয়ে গিয়েছেন। মেরাজ শরীফের প্রথম হিকমত, মেরাজ শরীফের হিকমত সমূহ বর্ণনা করতে গিয়ে মুফতি আহমদ ইয়ারহান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাই তিনি বর্ণনা করেন যে ওই সমস্ত মুজিজা এবং মর্যাদা যা অন্যান্য আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামকে আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, তার পৃথক পৃথকভাবে দেওয়া হয়েছে, আর এই সবগুলো সম্মান ও মর্যাদা প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক একসাথে দান করেছেন। আল্লাহ আকবর। যেমনিভাবে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে হযরত মূসা কলিমুল্লাহ আলাইহি সালাতু ওয়াসসালাম এর এই মর্যাদা মিলেছে যে তিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সাথে কথা বলতেন, এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে চতুর্থ আসমানে আহ্বান করা হয়েছে, এবং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামকে জান্নাতের মধ্যে ডাকা হয়েছে, এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছে, যেটার মধ্যে আল্লাহ পাকের সাথে কথাবার্তা হয়েছে, আসমানের সফরও হয়েছে, জান্নাত ও জাহান্নাম সেটাও দেখা হয়েছে। উদ্দেশ্য হলো ওই সমস্ত মর্যাদা একটি মেরাজের মাধ্যমে অতিক্রম করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শানে হাবিবুর রহমান 107 পৃষ্ঠার মধ্যে ডিটেলস বর্ণনা রয়েছে। এবং অপর আরেকটি হিকমত হচ্ছে যে সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম আল্লাহ পাক জান্নাত জাহান্নামের সাক্ষ্য দিয়েছেন, এবং নিজ নিজ উম্মতকে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়েছেন। কিন্তু এই সমস্ত আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালামদের মধ্যে থেকে কারোর সাক্ষ্য না দেখা ছিল না শোনা ছিল। সবাই তো প্রচার করেছেন, আল্লাহ পাকের রুবুবিয়াত প্রচার করেছেন, কলমা পড়িয়েছেন, কিন্তু কেউ দেখেনি শুনেনি। আর সাক্ষ্যের চূড়ান্ত পর্যায় হলো দেখা, কারণ ওই ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয় যিনি অন্ধ। যিনি চোখে দেখে নাই তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তাহলে যিনি দেখেছেন, যিনি সেখানে উপস্থিত ছিলেন, তার সাক্ষ্যই সর্বাধিক গ্রহণযোগ্য। সেজন্য আল্লাহ পাক তার প্রিয় হাবিবের মাধ্যমে আল্লাহ পাকের সমস্ত রুবুবিয়ত, সমস্ত নিদর্শনাবলী সব কিছু তার হাবিবকে দেখিয়েছেন, এবং তার মাধ্যমেই যে দেখা, আর ওই দেখার উপর ভিত্তি করে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা। হে হাবিব, আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষ্যদাতা হিসাবে, শাহেদ যিনি সাক্ষ্য দান করেন, ওয়া মুবাশশিরাম সুসংবাদদাতা, ওয়া নাযীরা প্রত্যক্ষদর্শী। তাহলে প্রিয় নবী চোখে দেখেছেন এবং উপস্থিত ছিলেন, তারপর সেটা সুসংবাদ প্রদান করেছেন। আল্লাহ আকবর। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আর এই জন্যই প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের পক্ষে তিনি সাক্ষ্য ছিলেন, আর সমস্ত নবীদের পক্ষে যদি তিনি দেখেছেন তিনি সাক্ষ্য দিয়েছেন। তাহলে একজন দেখলেই হয়ে যাচ্ছে, কারণ সাক্ষ্য তো আর সবাইকে দিতে হচ্ছে না, একজন বা দুইজন দেখলেই সাক্ষ্য হয়ে যাচ্ছে। সেহেতু প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামের পক্ষে তিনি সাক্ষ্য দিয়েছেন, আর সেটাই গ্রহণযোগ্য। এবং শানে হাবিবুর রহমান 107 পৃষ্ঠার মধ্যে সেটা বর্ণিত রয়েছে। তৃতীয় হিকমত হচ্ছে আল্লাহ পাক তার প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ধন ভাণ্ডারের মালিক বানিয়েছেন। আল্লাহ পাক 30তম পারা সূরা কাউসারের 1নং আয়াতে ইরশাদ করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার ঈমান থেকে অনুবাদ, হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এখানে বুখারি শরীফের হাদিসের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ঘুমন্ত ছিলাম, এই অবস্থায় পৃথিবীর সমস্ত ধনভাণ্ডারের চাবিসমূহ নেয়া হলো এবং আমার উভয় হাতে দেয়া হয়েছিল। সুবহানাল্লাহ। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 303 পৃষ্ঠা, হাদিস নং 2977। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ পাকের ধনভাণ্ডারের মালিক। মুসলিম শরীফ 516 পৃষ্ঠা, হাদিস নং 1037। ফ্রিস্টাইল ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এ থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক তাঁর প্রিয় হাবিবকে সমস্ত ধনভাণ্ডারের মালিক বানিয়েছেন এবং ওই ধনভাণ্ডারের চাবি তাঁর হাবিবকে প্রদান করেছেন। এই জন্য প্রিয় নবী ইরশাদ করেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, যে আমার আল্লাহ হচ্ছেন দাতা, আমি নবী হচ্ছে বণ্টনকারী। যেহেতু চাবি আমার হাতে, ভাণ্ডারের সব কিছু যখন আমার হাতে, যখন আল্লাহ পাক সুপর্দ করেছেন, আমি আল্লাহ পাকের দয়ায় যাকে যাকে ইচ্ছা তাকে দান করবো, তাকেই প্রদান করব। সেজন্য ধনভাণ্ডারের মালিক যেহেতু আমার রসুল, সুতরাং এজন্যই তো আমরা প্রিয় নবীর কাছেই চাই, আর ওই প্রিয় নবীর কাছে চাইলে আল্লাহ পাক প্রিয় নবীর মাধ্যমেই দান করবেন তার বান্দাদেরকে। তৃতীয়ত, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দানে তার সমস্ত বাদশাহীর মালিক। এজন্য বেহেশতের পাতায় পাতায় হুরদের চোখের পাতার মধ্যে প্রতিটি জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লেখা রয়েছে জান্নাতের প্রতিটি পাতায় পাতায়, আল্লাহ আকবার আল্লাহ আকবার, এবং হুরদের চোখের পাতার মধ্যেও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। মাথায় নিচ্ছেন দর্শক শ্রোতা, এখানে একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কোনটা, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ উপরে থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিচে থাকবে, যেহেতু এটা আল্লাহ পাকের নামের সাথে একসাথে হলো হয়ে গেলে গুনাহ হবে, মাআযাল্লাহ নাউযুবিল্লাহ, এটা কখনোই নয়, এরকম কখনোই ছিল না, না পূর্বে ছিল, না বর্তমানে আছে, না ভবিষ্যতে হবে, কখনোই এরকম হবে না, কেননা আল্লাহ পাকের ওই নামের সাথে তার হাবিবের নাম যুক্ত আছে। এবং বেহেশতের প্রতিটি পাতায় পাতায় এটাই লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একসাথেই ছিল, এটা উপরে নিচে ছিল না, সেজন্য জান্নাতের প্রতিটা পাতায় পাতায় হুরদের চোখের পাতার মধ্যেও এটা একসাথে লেখা থাকবে, উপরে নিচে থাকবে না। অর্থাৎ এই বস্তুগুলো আল্লাহ পাকের তৈরিকৃত এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দানকৃত। তাই মেরাজ করানোর মধ্যে আল্লাহ পাকের উদ্দেশ্য এটাই ছিল যে উভয় জগতের ধনভাণ্ডারের মালিককে তার জন্য মালিকানা দেখানো হোক। শানে হাবিবুর রহমান 137টার মধ্যে বর্ণিত রয়েছে, এই জন্যই মেরাজের রাতে তার প্রিয় হাবিবকে সফর করিয়েছেন। এবং আরেকটি হিকমত হচ্ছে মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান সমস্ত সৃষ্টির উপর প্রকাশ পায়। এই জন্যই যে যখন তিনি মসজিদে আকসায় পৌঁছলেন তখন সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমসাল্লামের ইমামতি করেন, এবং যাতে আম্বিয়া কিরাম আলাইহিমসাল্লামের উপর তিনি তৎ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়। মাদারুজ্জুন নবুয়াত তৃতীয় খণ্ড 85 পৃষ্ঠা। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অতঃপর আমি বাইতুল মুকাদ্দাস প্রবেশ করলাম, অতএব আমার জন্য সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামকে একত্রিত করা হয়েছিল। তখন জিব্রাইল আমিন আমাকে সামনের দিকে বাড়িয়ে দিলেন, এমনকি আমি সকলের ইমামতি করলাম। তাহলে এ থেকে এটাও বোঝা যায় যে প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ছিলেন, তিনি ইমামুল আম্বিয়া এবং তিনি ইমামতি করেন দুনিয়ার মধ্যে। আর যখন বাইতুল মামুরে যখন যান তখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ফেরেশতাদের ইমামতি করেন। তাহলে প্রিয় নবী উভয় জগতে উভয় স্থানে তিনি ইমাম ছিলেন, মুক্তাদি ছিলেন না, আল্লাহ আকবার। তার মানে হচ্ছে এটা প্রিয় নবীর কোনো ইমাম নেই, প্রিয় নবীর কোনো শিক্ষক নেই আমার রব তাআলা ছাড়া। হ্যাঁ স্নাই ভাইয়েরা, যা দিয়েছেন যা শিখেছেন সব কিছু আল্লাহ পাক তাকেই শিক্ষা দিয়েছেন, আর তার উজ্জ্বল দলিল হচ্ছে আর রহমান আল্লামাল কুরআন, যিনি রহমান যিনি দয়াময় যিনি, তিনিই কুরআন শিক্ষা দিয়েছেন। সুতরাং আল্লাহ পাক তাকে শিক্ষা দিয়েছেন, যা কিছু হয়েছে যা কিছু হবে সব কিছুর শিক্ষা আল্লাহ পাকেই দিয়েছেন। এবং আরেকটি মেরাজের হিকমত হচ্ছে পবিত্র কুরআনুল করিমের 11তম পারা সূরা তওবার 111 নং আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কালজুল ঈমান তে কোনবাদ, নিশ্চয় আল্লাহ পাক মুসলমানদের নিকট থেকে তাদের প্রাণ এবং ধন সম্পদ ক্রয় করে নিয়েছেন এর বিনিময়ের উপর যে তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় স্নেহ ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ পাক মুমিনদের প্রাণ এবং ধন সম্পদের ক্রেতা এবং মুমিনগণ বিক্রেতা। বেচার বস্তু তা বিক্রয় করার বস্তু হলো মুমিনদের সম্পদ তাদের প্রাণ, আর মূল্য হলো জান্নাত। আর এই সওদা তা বেচা কেনা করেছেন তো উকিল ছিলেন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ক্রয় তা ক্রেতা ছিলেন স্বয়ং রব তাআলা। তাহলে এ থেকে বোঝা যায় উকিল যিনি তিনি তাকে অবশ্যই দেখতে হবে, সেজন্য আল্লাহ পাক তার হাবিবকে জান্নাত দেখিয়েছেন, আল্লাহ পাকের সমস্ত নিদর্শনাবলী দেখিয়েছেন এবং উম্মতকে ওই সুসংবাদ দেওয়ার জন্য যে জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক ক্রয় করে নিয়েছেন ইমানদারের সম্পদ এবং প্রাণ, আর যে জান্নাত তৈরি করেছেন সেই জান্নাত সম্পর্কেও সুসংবাদ প্রদান করেছেন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আকবর। প্রিয় স্টাইম ভাইর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আমরা জানতে পারলাম যে হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কী জন্য মেরাজে নিয়ে গিয়েছিলেন। হ্যাঁ স্টাইম ভাইরা, এই রহস্যগুলোর কারণে যাতে কেউ প্রশ্ন করতে না পারে, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত কেমন? জান্নাত কি কার জন্য আল্লাহ পাক বরাদ্দ করেছেন, কার কার জন্য করেছেন? কার জন্য করেছেন, আমরা পূর্বে এপিসোডে আমরা বলেছিলাম যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জন্য কেমন প্রাসাদ ছিল, এবং হযরত সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলার জান্নাতে খাদেম হিসেবে কীভাবে জান্নাতের মধ্যে প্রদর্শন করেছিলেন। এগুলো সবগুলাই হচ্ছে মেসেজ, সবগুলাই বার্তা, ওই সুসংবাদ যা এখনও হয় নাই, কিয়ামতের পর হবে। আর কিয়ামতের পরে হবে, এটা লক্ষ লক্ষ বছর পর হবে। সেই সুসংবাদ আল্লাহ পাকের দয়ায় আমাদের নবী প্রদান করেছেন, কারণ তিনি এমন নবী যিনি অদৃশ্যের সংবাদ প্রদানের ক্ষেত্রে কৃপণ, তিনি এমন নবী, আমরা ওই নবীর উম্মত। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, আর প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাতে ভ্রমণ করানোর আরেকটি হিকমত হচ্ছে দুররাতুন নাসিহীন কিতাবের মধ্যে মেরাজের একটি হিকমত এভাবে বর্ণনা করেন, জমিন ও আসমানের মধ্যে কথোপকথন হলো। তখন জমিন আসমানের উপর গর্ব করে বলল, আমি তোমার থেকে শ্রেষ্ঠ, এই জন্য যে আল্লাহ পাকের শহরসমূহ, নদী, গাছপালা, পাহাড় সমূহ এবং অন্যান্য বস্তু দ্বারা আমাকে সৌন্দর্য দান করেছেন। তখন আসমান উত্তর দিল, আমি তোমার থেকে শ্রেষ্ঠ, এই জন্য যে সূর্য, চন্দ্র, তারকা, আসমান সমূহ, নক্ষত্র, আরশ, কুরসি এবং জান্নাত আমার মধ্যে রয়েছে। তখন জমিন বলল, আমার মধ্যে কাবা অবস্থিত, যার জিয়ারত এবং তাওয়াফ নবীগণ, রসুলগণ, আউলিয়া ও সাধারণ মানুষগণ করে থাকেন। তখন আসমান উত্তর দিল, আমার উপর বাইতুল মামুর রয়েছে, যার তাওয়াফ ফেরেশতারা করে থাকেন, এবং আমার মধ্যে জান্নাত রয়েছে, যা সমস্ত নবীগণ, রসুলগণ আলাইহিমুসসালাম এর পবিত্র আত্মা সমূহের ঠিকানা হচ্ছে এখানে। জমিন তখন আসমানকে বলল, সৈয়দুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মধ্যে অবস্থান করছেন। আল্লাহ আকবর! এবং হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত আমার মধ্যেও চালু করেছেন। একথা যখন শুনল তখন আসমান চুপ হয়ে গেল, তখন তার উত্তর দেওয়ার কোনো সুযোগ নেই। তখন আসমান আল্লাহ পাকের দরবারে এভাবেই প্রার্থনা করতে লাগল, হে আল্লাহ পাক, তুমি অস্থির ও পেরেশানদেরকে সাহায্য করে থাকো যখন সে তোমাকে ডাকে। অতঃপর আসমান আবেদন করল, আইবার ইলাহি, হে পরওয়ারদিগার, তুমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার দিকে আহ্বান করো, যেন আমি তার থেকে মর্যাদা অর্জন করতে পারি, যেভাবে তুমি জমিনকে তার দ্বারা সৌন্দর্য দান করেছ। আল্লাহ পাক আসমানের দোয়া কবুল করলেন এবং মেরাজের রাতে আসমানকে ওই মর্যাদা দান করেছেন। দুররাতুন নাসিহীন 123 পৃষ্ঠা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় স্নেহী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন কতই সৌভাগ্যবান আমরা, কারণ আসমান ওই নবীর পরশ পাওয়ার জন্য, ওই নূরানি নবীর কদমের ধুলি পাওয়ার জন্য আল্লাহ পাকের দরবারে আরজ করে, নিবেদন করে। আর আমরা কোনো ধরনের প্রার্থনা ছাড়াই, চাওয়া ছাড়াই আল্লাহ পাক আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ আকবর! আমরা বড়ই সৌভাগ্যবান যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত সাইয়েদুনা ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ পাকের দরবারে আরজ করেছিলেন, যে হে পরওয়ারদিগার, হে আল্লাহ, আমাকে যদি নবী না বানিয়ে যদি আখির নবীর উম্মত বানাতে, বা অন্য রাওয়ায়াতের মধ্যে রয়েছে যে আমাকে যদি প্রিয় নবীর তার সর্বশেষ নবীর যদি উম্মত বানাতে আমি অনেক বেশি খুশি হতাম। তখন আল্লাহ পাক হযরত সাইয়েদুনা ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম এর আবেদনকে আল্লাহ কবুল করেছেন, এবং হযরত সাইয়েদুনা ঈসা আলাইহি সালাতু ওয়াসালাম আবার এই জমিনের মধ্যে তিনি অবতরণ করবেন আসমান থেকে প্রিয় নবীর উম্মত হিসেবে, নবী হিসেবে নয়। তাহলে দেখুন আমরা কত সৌভাগ্যবান যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত আল্লাহ পাকের দরবারে আরজ করেন, প্রার্থনা করেন। আল্লাহ আকবার! খ্রিস্টান ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এগুলোই হচ্ছে রাস, এগুলোই হচ্ছে রহস্য। আল্লাহ পাক এই রহস্যগুলোর জন্যই তাঁর হাবিবকে ভ্রমণ করিয়েছিলেন এবং ওই নিদর্শনাবলী দেখিয়েছিলেন। এবং মেয়েরাজের আরেকটি হিকমত হচ্ছে আল্লাহ পাক হযরত সাইয়েদনা মূসা আলাইহি সালাতু ওয়াসালামকে হুকুম দিয়েছিলেন যে তোমার লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করো, যখন তিনি তা করলেন, জমিনে নিক্ষেপ করার সাথে সেটা অজগর সাপ হয়ে গেল। অতঃপর আল্লাহ পাক আদেশ দিলেন যে ধরে নাও। যখন তিনি ধরে নিলেন, সেটা আবার আগের মতো লাঠি হয়ে গেল। এই সমস্ত দৃশ্য দেখানোতে এই জন্য ছিল যে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর সাথে ফেরাউনের জাদুঘরদের সাথে মোকাবেলা হবে, তখন যেন ওই পরিবেশে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর কোনো প্রভাব বিস্তার না হয়, সম্পূর্ণ দৃঢ়তার সাথে যেন সেটা মোকাবেলা করতে পারেন। কাল কিয়ামতের ময়দানে যখন প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, তখন শাফাআতের দরজা তার মাধ্যমে খুলতে হবে। আল্লাহ পাক হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি জগতের আশ্চর্য বস্তুসমূহ, জান্নাতের দরজাসমূহ, জাহান্নামের দৃশ্য দেখানো হয়েছিল, এটা ছাড়াও আরও অনেক বড় বড় নিদর্শনসমূহ দেখিয়েছিলেন এজন্য যে কিয়ামতের দিনের পরিস্থিতি তার উপর প্রভাব বিস্তার করতে না পারে, সম্পূর্ণ স্বাধীন এবং দৃঢ় মনোবল নিয়ে যেন সুপারিশ করতে পারেন। আল্লাহ আকবার। মাদারের জন্য বুয়াত তৃতীয় খণ্ড 80 পৃষ্ঠার মধ্যে এটা বর্ণিত রয়েছে। প্রিয় স্নেহী ভাইয়েরা, খুব সুন্দর একটা উদাহরণ ছিল সেখানে। মূসা ইসলাম যেন ফেরাউন যখন মোকাবেলা করতে পারে, সেজন্য লাঠিকে নির্দেশ দিলেন, এটা সাপ হয়ে গেল জমিনে রাখার সাথে সাথে, আবার যখন ধরলেন সেটা লাঠি হয়ে গেল। আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নামের দৃশ্যাবলী জান্নাতের মধ্যে থাকা অবস্থায় দেখানো হয়েছে যে জাহান্নামের মধ্যে এরকম শাস্তি প্রদান করা হবে। তার মানে এটা এজন্য যেন কিয়ামতের ময়দানে যেন উম্মতকে সুপারিশ করতে পারেন দৃঢ়তার সাথে, যেন কোনো মনোবল যেন হারিয়ে না ফেলে, যেন খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে উম্মত যেন সুপারিশ করতে পারেন। এই জন্য প্রিয় নবী সাদ করেছেন কিয়ামতের ময়দান আমাকে তিন জায়গায় পাবে আমার উম্মত, মিজানের পাল্লায়, ফুলসিরাতের দ্বারে এবং হাউজা কোসারের পাশে, এই তিন জায়গায় আমি থাকব। এখন প্রশ্ন, একজন ব্যক্তি কীভাবে তিন জায়গায় থাকবেন? ফ্রিজ টাইমের এটা খুব সিম্পল। আমরা শুনেছি যে বোরাক যখন মসজিদে আকসা থেকে যখন ঊর্ধ্বগমন করেন, তখন বোরাক পৌঁছার আগে সমস্ত আম্বিয়া কিরাম আলাইহিমুসসালামগণ প্রত্যেকে আসমানে চলে গিয়েছিল। তাহলে এই থেকে বোঝা যায় বোরাকের চেয়েও আল্লাহ পাকের ওই নবীগণদের ক্ষমতা অনেক বেশি ছিল, যাদেরকে আল্লাহ পাক নবুয়ত দান করেছেন। এবং মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একজন, তিনি কবরের মধ্যেও ছিলেন, মসজিদে আকসায়ও ছিলেন, আবার ষষ্ঠ আসমানেও ছিলেন। তাহলে মূসা আলাইহিস সালাম তিন জায়গায় থাকতে পারে, আমাদের নবী কেন পারবে না? আর এই জন্য উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে সুপারিশ করার জন্য, উম্মতকে সুপারিশ করে জান্নাতি বানানোর জন্য প্রিয় নবী চোরাচুটি করতে থাকবেন, কিছুক্ষণ হাউজা কোসারের পাশে, কিছুক্ষণ পুলসিরাতের পাশে, আর কিছুক্ষণ তিনি মিজানের পাল্লায় পাশে থাকবেন, শুধু উম্মতকে বাঁচানোর জন্য। হ্যাঁ স্নেহী ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে মেয়েরাজ সম্পর্কে কিছু ধারণা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আমরা যা শুনেছি সে অনুযায়ী আমল করার আল্লাহ পাক আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আবার নতুন কোনো সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মেরাজ গিয়েছেন আরশে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ, স্বচক্ষে দেখেছেন খোদাকে মোর প্রিয় নবী সুবহানাল্লাহ।